তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে। আজকে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারী তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনব আমরা। পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, এ বিষয়েও আলোচনা শুনব আমরা আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। কোরআনে পাকের তেলাওয়াত শুনব আমরা, ভালো ভালো নিয়ত করে নিই এবং তেলাওয়াত চলাকালীন অবস্থায় স্ক্রিনে দৃষ্টি রাখি, তর্জমাও কিন্তু স্ক্রিনে দেখানো হয়। কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা বিষয় আপনাদেরকে জানাবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যে আয়াতগুলো আমরা শুনলাম, এর মধ্যে একটি আয়াতের মধ্যে সরল পথের কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সরল পথ, সিরাতাল মুস্তাকিমের পথ, সঠিক পথ। আর আমরা পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পাঠ করি, সূরা ফাতিহাতে সরল পথ, সঠিক পথ আল্লাহ তাআলার দরবারে আমরা চাই। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, সরল পথ দেখাও, ওই পথে পরিচালিত করো যে পথে তোমার আউলিয়ে কেরাম, প্রিয়জন অর্থাৎ নেককার বান্দারা চলেছেন, সেই পথে আমাদেরকে চালাও। সরল পথে চলার জন্য সরল মানুষের সাথে থাকতে হবে, ভেজাল মানুষের সাথে থেকে আপনি সরল পথ খুঁজবেন সেটা কখনোই সম্ভব নয়। ভেজাল মানুষের সাথে থাকবেন তো আপনি ভেজালটাই পাবেন আর ওই পথটাই আপনি পাবেন। সরল মানুষের সাথে থাকবেন, সরল পথ পাবেন। যারা সিরাতাল মুস্তাকিমের পথে আছে তাদের সাথে থাকবেন তো আপনিও এই পথটাই পাবেন। প্রায় সময় আমরা শুনে থাকি যে ওঠা বসা যদি চোরের সাথে হয় তবে কখনোই আপনি ভালো কিছু আশা করতে পারেন না, আর নামাজির সাথে থাকলে কখনোই আপনি বেনামাজি থাকবেন না, ধীরে ধীরে নামাজি হয়ে যাবেন। আল্লাহ তাবারক তাআলা বোঝার তৌফিক দান করুক। দর্শক, চমৎকার একটি বিষয় নিয়েছি আমরা। ইসলামের মধ্যে এক গুরুত্বপূর্ণ আমল হলো সর্বক্ষণ অজু অবস্থায় থাকা। এ নিয়ে পবিত্রতা অর্থাৎ সর্ব অবস্থায় সর্বক্ষণ অজু অবস্থায় থাকা নিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মোবারাকা ইরশাদ করেছেন এবং এটাকে বলা হয়েছে ইসলামের সুন্নাত। সর্ব অবস্থায় অজু থাকা, অজু রাখা, পাক ও পবিত্র থাকা সর্বক্ষণ অজু অবস্থায় থাকা এটা বলা হয়েছে ইসলামের সুন্নাত। আর এর উপকারিতা কি রয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কি ইরশাদ করেছেন এ সম্পর্কে আমরা জানব। আমাদের মধ্যে অনেক অলসতাও রয়েছে, আমরা চাইলেই সর্ব অবস্থায় অজু করে থাকতে পারি, আমরা অজু অবস্থায় থাকতে পারি একটু চেষ্টা করলেই, কিন্তু অলসতার কারণে বা ধোকার কারণে আমাদের দ্বারা সেটা হয় না। আজকে ফজিলত শুনব, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ও তাআলা আমল করার আমাদের সুযোগ হবে। আলোচনায় যাওয়ার পূর্বে চলুন, আমরা ইব্রাহিম ভাই আছেন আমাদের সাথে, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রণ ইসলাম ভাইরা, আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিয়েছি আমি হামদে বারি তাআলা পাঠ করব। আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য আপনারা নিয়ত করে নিন, আপনার হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরুদ পাঠ করে নিই। কর দয়া হে খোদা মহা, তুলেছি দোহাতে সুমহান, কর দয়া হে খোদা মহা, তুলেছি দোহাতে সুমহান, কর দয়া হে খোদা মহা, তুলেছি দোহাতে
সুবহানাল্লাহ। আমরা অনুষ্ঠানের শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ প্রশংসা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা এভাবে করেই নিজের সময়কে, নিজের জবানকে আল্লাহ তাআলার প্রশংসায়, জিকিরে আমরা ব্যস্ত রাখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, যে বিষয় নিয়েছি, অজু অবস্থায় থাকার ফজিলত, সুলাইমান ভাই আমাদের সাথে আছেন, এরপরে মিরাজ ভাই আমাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ। আমরা সুলাইমান ভাই থেকেই শুনি মাদানীপুর, এরপরে মিরাজ ভাই থেকেও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। সুলাইমান ভাই, আজকের বিষয় অজু অবস্থায় থাকার ফজিলত।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আজকের যে বিষয় নেওয়া হয়েছে, উযু অবস্থায় থাকার ফজিলত,
জি,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন উযুর মধ্যে এক মহান নিয়ামত রেখেছেন আমাদের জন্য। কেননা আমরা যদি দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, তো মানুষের মহত্ত্ব বা দুনিয়ার সৃষ্টি করার মহত্ত্ব আমরা এটা বর্ণনা করি যে এর সৃষ্টির দিক থেকে। তো ঠিক সেভাবে উযু এটা এমন একটি বিষয় যেই ব্যাপারে যদি আমরা দেখি এটার মধ্যে কি রহস্য আছে, উযু কখন থেকে শুরু হয়েছে, উযু কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, যদি এটাও শুনি তো আমরা বুঝতে পারবো যে উযুর কি ফজিলত,
কতটুকু গুরুত্ব রয়েছে,
কি গুরুত্ব রয়েছে।
জি,
যেমন কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে উযু দিয়েছেন আমাদেরকে, সালওয়াতুল আরিফিন এই কিতাবের মধ্যে রয়েছে, একবার ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি তাওয়াফরত অবস্থায় ছিলেন। তো যখন তিনি তাওয়াফ করছিলেন, তাওয়াফ করা অবস্থায় একজন প্রশ্নকারী প্রশ্ন করছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে বললেন যে হে আলী, যা আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই।
আচ্ছা,
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফরত অবস্থায় ছিলেন। যখন তাওয়াফ শেষ হলেন, সাতটি চক্কর লাগালেন, এরপর ইনি দুই রাকাত নামাজ আদায় করলেন
মাকামে ইব্রাহিমে।
জি, নামাজ আদায় করার পর ইনি তখন বললেন আইনা সাইদ, প্রশ্নকর্তা কোথায় আছে। তখন যে ব্যক্তি প্রশ্ন করলেন সে আসলেন,
এরপরে তাকে খুঁজতে লাগলেন।
জি, ওই যে প্রথম প্রশ্ন করেছিলেন তো তখন উত্তর দেননি, তখন যেহেতু উনি ইবাদতে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে যখন ওই ব্যক্তি আসলো তখন সে প্রশ্ন করলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আস আলুকা আন বাদইল উযুই কাইফা কানা ওয়া আইনা কানা।
আচ্ছা,
কার কাছে প্রশ্ন করেছেন, যিনি বলা হয় ইলিমের শহরের দরজা যাকে বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলুন উযুর সূচনা, উযুটা কোত্থেকে হয়েছে, কিভাবে হয়েছে আমাদেরকে বলুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে উত্তর দিলেন, যদি আমরা দেখি কুরআনের আলোকে ইনি উত্তর দিলেন।
সুবহানাল্লাহ,
ইনি উত্তর দিলেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার এবং দুনিয়াতে খলিফা বানানোর ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, কানজুল ইমান থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনুবাদ করেছেন কানজুল ইমানে যে আমি পৃথিবীতে আপন প্রতিনিধি সৃষ্টি করব।
জি,
এই কথা যখন বললেন তখন ফেরেশতারা সূরা বাকারার আয়াত নম্বর 30-এর মধ্যেই ফেরেশতারা আবার বললেন আতা জালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়াসফিকুদ্দিমা, অর্থাৎ এমন কোন সৃষ্টিকে প্রতিনিধি বানাবেন যে তাতে ফাসাদ ছড়াবে এবং রক্তপাত ঘটাবে। তো এই যে ফেরেশতারা এই কথাটা বললেন, এটা বলার উদ্দেশ্য ইনাদের ছিল যে হে আল্লাহ, ইবাদতের জন্য যদি হয় তাহলে তো আমরা ফেরেশতারা আছি, আমরা আপনার ইবাদত করব, আপনার রিয়াজত করব। কিন্তু এরকম মানুষদেরকে প্রতিনিধি বানানো, এটা কি প্রয়োজন? যখন এই কথা বললেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তরে উত্তর দিলেন যে ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যখন এই কথা বললেন তখন ফেরেশতাদের মাঝে একটি মনের মধ্যে একটি ভয় চলে আসলো, তারা ভীত সন্তুষ্ট হলেন। তো যখন সে ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে বললেন যে মাওলা, আমি বা আমরা তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার দয়া চাই, তোমার সন্তুষ্টি চাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন ফেরেশতাদেরকে, আল্লাহ তাআলা বললেন যে তোমরা আরশের পদতলের নিচে একটি নহর আছে যেটাকে বলা হয় নাহরুল হায়ওয়ান, তোমরা ওই নহরে যাও। যখন গেলেন তো যার খুলাসা স্টেপ বাই স্টেপ বললেন যে ওই নহরে গিয়ে তোমরা তিনবার হাত কনুইসহ ধৌত করো, তারা ধৌত করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তামাজমাযু সালাসান, তোমরা তিনবার নাকে পানি দাও। এভাবে বললেন তিনবার কুলি করো, বলা হলো যে মাথা মাসে করো, হাত এরপরে ধৌত করো, এরপর পা ধৌত করো। এভাবে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিলেন। যখন ফেরেশতাদেরকে এভাবে হুকুম দিলেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কথা অনুযায়ী বললেন, কাজ করলেন। কাজ করার পর বললেন মাওলা, আমরা যেটা করেছি এটা কী ছিল? তো আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিলেন ফেরেশতাদেরকে যে ফেরেশতারা, তোমরা যেটা করেছো এটা এভাবে যে করবে, এটার বদৌলত হচ্ছে যে এরকম করবে তাকে আমি ক্ষমা এবং সন্তুষ্টি দিয়ে তাকে ভরপুর করে দেব, তাকে আমি ক্ষমা সন্তুষ্টি দান করব। এই কথা যখন বললেন তখন ফেরেশতারা প্রশ্ন করলেন যে আল্লাহ, তাহলে এটা কি শুধু আমাদের জন্য নির্দিষ্ট নাকি অন্য কারো জন্য আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই প্রশ্নের উত্তর দিলেন যে এটা তোমাদের জন্য, এবং ওই যে আল্লাহ তাআলা কত সুন্দর বললেন যে এটা তোমাদের জন্য এবং আমি যাদেরকে প্রতিনিধি বানাবো দুনিয়াতে
তাদের জন্য,
তাদের জন্য। অর্থাৎ কেউ যদি এভাবে উযু করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উযুর ফজিলত, এর জন্য এর চেয়ে বড় আর কি আছে? এটা কত সহজ একটা কাজ, যদি চিন্তা করি 2 মিনিট লাগবে। আর আমরা বর্তমান সময় তো হচ্ছে প্র্যাকটিক্যাল, সরাসরি হাতো হাত আমরা চাই এটার ফায়দা, এটার কি আছে? আমরা হাতো হাত লাভবান হলে এটার প্রতি দাবিত হই। হাতো হাত লাভবান হওয়ার একটা ফায়দা দেখেন, বলা হচ্ছে যদি কারো প্রেশারের বেশি সমস্যা থাকে, যদি সে উজু করে তার প্রেশার তার কন্ট্রোলে চলে আসে,
কন্ট্রোলে চলে
আসে। আবার যখন আপনি মনে করেন যদি বেশি বোরিং ফিল করেন, আপনি যখন উজু করবেন দেখবেন একটা ফ্রেশনেস নিজের কাছে চলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে, এটা ডাক্তারের কথা অনুযায়ীও বলা হচ্ছে, মানুষ সারা দিন কাজকর্মে থাকার কারণে যখন মুখের মধ্যে তেলাক্ত জিনিস মুখে চলে আসে, অনেকের এটা অভিযোগ থাকে যে আমার মুখে ব্রণ হয়, বিভিন্ন কিছু চলে আসে, তো বলা হচ্ছে যদি কেউ কিছুক্ষণ পর পর মুখ ধৌত করে তার মুখটাকে ফ্রেশ রাখে
কমপক্ষে দৈনিক 5 বার,
তো এটার মাধ্যমে তার মুখ ফ্রেশ থাকার কারণে তার মুখে যে সমস্যাগুলো হতো এগুলো হতো না।
আর
এটার সবচেয়ে উত্তম একটা মাধ্যম বলা হচ্ছে, আপনি যদি সবসময় উজু অবস্থায় থাকেন, যখনই উজু ছুটে যাবে সাথে সাথে আপনি উজু করে নিন, এটার দ্বারা আপনি ফ্রেশও থাকবেন, আপনার মুখও ফ্রেশ থাকবে, শরীরের বিভিন্ন প্রতঙ্গের যেই জীবাণুগুলো আছে এগুলো দূর হবে। যে আল্লাহ তারা বললেন যে এই কাজটা করবে তাকে আমি ক্ষমাও দিব, তাকে সন্তুষ্ট দান করব,
অর্থাৎ ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে যান, রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আর এটাও হাদিসে মোবারাকার মধ্যে এসেছে যে ব্যক্তি অজু অবস্থায় থাকে আল্লাহ তাবারক তাআলা তার উপর রাজি থাকেন, তার উপরে আল্লাহ তাআলা রাজি থাকেন। এর চেয়ে আর বড় কি হতে পারে? আর বড় কি চাইতে পারি আমরা, যে অজু অবস্থায় থাকবো আর আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন? মিরাজ ভাই আমাদের সাথে আছেন, মিরাজ ভাই থেকে কিছু কথা শুনিয়ের পরে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা ইনশাআল্লাহ। জি মিরাজ ভাই, অজু অবস্থায় থাকার ফজিলত?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার শুনছিলাম যে অজুর সূচনা, আল্লাহু আকবার। তো আমার আকা আলা হযরত ইমামি আহলে সুন্নাত পরওয়ানে শামি রিসালাত মির আকায় নিয়ামত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে যে কোনো কোনো আরিফিন রহমতুল্লাহি তাআলা বলেছে, যারা সবসময় উজু সহকারে থাকে মহান আল্লাহ তাআলা তাকে ষাটটি মর্যাদা দান করে, ষাটটা ফজিলত তার অর্জিত হয়। তো নাম্বার এক, যে আল্লাহ তাআলার মাসুম ফিরিস্তারা তার সঙ্গ লাভ করার ইচ্ছা পোষণ করে, আল্লাহু আকবার। নাম্বার দুই, কলম তার নামায় আমলে নেকি লিখতে থাকে। নাম্বার তিন, তার শরীরের অঙ্গগুলো তাসবিহ পাঠ করতে থাকে। নাম্বার চার, তার নামাজের তাকবির উলা অর্থাৎ প্রথম তাকবির ছুটে না। নাম্বার পাঁচ, নিদ্রায় গেলে আল্লাহ পাক কিছু ফেরিস্তা তার প্রতি প্রেরণ করে যারা তাকে মানুষ ও জিনের অনিষ্ট থেকে রক্ষা করে,
রক্ষা করে,
আল্লাহ আকবার। নাম্বার ছয় হলো যে মৃত্যুর যন্ত্রণা তার উপর সহজ হয়ে যায়। আর নাম্বার সাত, যতক্ষণ সময় সে উজু সহকারে থাকে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে থাকে।
সুবহানাল্লাহ,
আল্লাহ পাকের অশেষ দয়া। আমরা আসলে যে ফজিলতগুলো আমরা জানতে পারলাম, তো যারা সদা সর্বদা উজু সহকারে থাকবে, আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলাই বর্ণনা করে যে সব সময় উজু অবস্থায় থাকা এটা ইসলামের একটি উত্তম সুন্নাত,
রাইট।
আর উজু অবস্থায় থাকলে যে আমরা যদি উজু ও বিজ্ঞান যা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এর একটি চমৎকার কিতাব, এই কিতাবটি প্রত্যেকটা মুসলমানের ঘরে থাকা উচিত। তার নাম হলো নামাজ কি আহকাম,
নামাজের আহকাম।
নামাজের আহকামের মধ্যে খুব চমৎকার ভাষায় মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যারাই এই মুহূর্তে শুনছি, আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমরাও মাকতাবতুল মদিনা থেকে খরিদ করে নিজের ঘরে একদম, এটা তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বলে যে প্রত্যেক মুসলমানের এই কিতাবটা মুখস্থ করা চাই,
অধ্যয়ন করা দরকার। আচ্ছা, মাকতাবতুল মদিনা ছাড়া কি কিতাব পাওয়া যাবে? না,
অবশ্যই পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ, অনলাইনের মধ্যে
ওয়েবসাইটও রয়েছে। আপনারা চাইলে কিন্তু নিজের কম্পিউটারে, পিসিতে, মোবাইলেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন।
টাকা পয়সা লাগবে এটা ডাউনলোড
করতে? না, আমাদের ওয়েবসাইট থেকে যত কিতাব ডাউনলোড করবেন কোনো পেমেন্ট করতে হবে না। অন্য অন্য সাইটগুলোতে অনলাইন থেকেও কিতাব ডাউনলোড করতে হলে পেমেন্ট করতে হয় না।
তোমার দিকে আমাদের জন্য অনেক বড় দয়া, আসলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে বুঝার তৌফিক দেয়। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, তো এই আপনার নামাজ কি আহকামের মধ্যে একটি অধ্যায় রয়েছে আপনার উজু ও বিজ্ঞান, এর মধ্যে খুব চমৎকার একটি বিষয় এখানে উল্লেখ করে যে একবার ইতালিতে আপনার কোনো একজন মুসলমান দাওয়াত ইসলামের একজন মুবাল্লিগ ওই কান্ট্রির মধ্যে যায় দিনের প্রচার করার জন্য, সুন্নতকে প্রচার করার জন্য। তো এমন সময় ওইখানে বড় একজন আপনার ডক্টর, যিনি একজন মুসলমানকে উজু করতে দেখল, আর উজু করার পরে তাকে বলতে লাগলো যে আপনি এটা কী করলেন? তখন বললো, এটা আমি একজন মুসলমান, আমার দেশ, আমি অমুক কান্ট্রি থেকে এখানে আসছি, তো মুসলমানরা ইবাদত করার পূর্বে নিজেকে পবিত্র করে নেয়, আর এটার মাধ্যম হলো উজু, উজু করে নেয়। তো ইনি বললো যে আমার এই বিষয়ে কিছু ধারণা, অর্থাৎ কিছু উপকারিতা আমাকে বলেন, যেহেতু সেও আলহামদুলিল্লাহ ইসলামিক জ্ঞান এগুলো ছিল, যখন তাকে ইসলামিক যে উপকারিতাগুলা তা বললো। কিন্তু ওই ডাক্তার তাকে খুব চমৎকার একটা বিষয় বললো যে আপনি যে বিষয়টা এখন করলেন, যদি কোনো ব্যক্তি, যে আপনি যে ঘাড় মাসে করলেন, একটি ফজিলত তিনি বললো, যদি কোনো ব্যক্তি এই ঘাড় মাসে করে আর দৈনিক কয়েক ফোঁটা পানি তার ঘাড়ের মধ্যে, যেটা গর্দান বলা হয়, প্রবাহিত হয় বা মাসে করে, ইনশাআল্লাহ সে কোনো সময় অ্যাব নর্মাল হবে না, আমাদের সমাজ
হবে না,
অর্থাৎ তার
মেন্টালি খারাপ হবে না।
এই যে একটা সমস্যা, এটা কিন্তু দিন দিন আল্লাহ তাআলার অশেষ দয়া জাকির ভাই, যে পুরা আপনার পুরো পৃথিবীর মধ্যে যতগুলা আপনার মুসলিম যে কান্ট্রিগুলো, দেশগুলো আছে, এইখানে আপনার যে অ্যাপ নর্মাল যে রোগ, এটা খুবই কম। মুসলমান যে দেশগুলো, এখানে পাগলাগারদের সংখ্যা খুবই কম, নয়তো অন্য অন্য যে রাষ্ট্রগুলো, এইখানে এই সমস্ত মানুষের খুবই বেশি হয়ে থাকে। কেন, আলহামদুলিল্লাহ মুসলমান আল্লাহ পাকের দয়ায় প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের, আর আমরা পূর্বেও শুনলাম যে সদা সর্বদা উজু রাখা, যারা মুসলমান আমাদের মধ্যে একটি চিন্তাভাবনা সবসময় চলতে থাকে, আমরা ঘরে গেলে অনেক সময় কিন্তু আমরা ফ্রেশ হই, আর আমাদের, আমি মুসলমান, আমার মধ্যে এই চিন্তাধারা রাখা দরকার যে আমি যখনই ঘরে যাই যেন আমার মুখ থেকে ফ্রেশ না উজু বের হয়, কেননা উজু করার মাধ্যমে অসংখ্য উপকারিতা।
আল্লাহ আল্লাহ, রাইট রাইট। হাদিসে মোবারকার মধ্যে উজু অবস্থায় থাকার অসংখ্য ফজিলতের কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে ফিরে আসলেও অজুর কথা বলতেন, যে অনেক দূর থেকে সফর করে আসার পর অজু করে নাও, নিজেকে ফ্রেশ লাগবে, যেটা সুলাইমান ভাই বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যাওয়ার আগে অজু করে নিতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে সব কাজের আগে অজু করে নিতে।
আর জাকির এখানে কেনই বা করবেন, এটার মধ্যে খুব চমৎকার একটি ফজিলত হলো যে ব্যক্তি উজু সহকারে শয়ন করে ঘুমিয়ে যায় তার ফজিলত হলো সে যেন আপনার দিনের রোজা রাখলো আর সারা রাত রাত জেগে ইবাদতের মধ্যে মশগুল ছিল,
অর্থাৎ
এই ফজিলত তার অর্জিত।
যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে অজু করে ঘুমায় আর যদি ওই অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়, হাদিসে মোবারকার মধ্যে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শহীদদের মর্যাদা দেবে। যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে অজু করে এরপরে ঘুমায় আর এই অবস্থায় যদি তার ইন্তেকাল হয়, আর নামাজের আহকামের মধ্যে তো এটাও এসেছে।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আনাস, যদি সম্ভব হয় সব সময় উজু অবস্থায় থাকো, কেননা উজু অবস্থায় মালাকুল মউত যার রুহকে কবজ করবে তার জন্য শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলা হয়েছে অজু অবস্থায় যদি অজুবিহীন অজু ছাড়া যদি তোমার কাছে কোনো বিপদ আসে তবে তুমি এটার জন্য নিজেকে নিজে দোষারোপ করো, কেননা অজু অবস্থায় তোমার কাছে কখনো বিপদ আসবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। চলুন আমরা ইব্রাহিম বের কণ্ঠে যেহেতু আমাদের সাথে আছেন তিনি একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে আপনাদের কলগুলো নিব আরও আলোচনাও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই।
Peace. যেনো জলে
সুবহান আল্লাহ, নয়ন জলে বেঝা নয়ন নিয়ে মদিনাতে আসার আরজি রসুলের দরবারে। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাকায় সে অশ্রুসিক্ত নয়ন নিয়ে, জলে ভেজা নয়ন নিয়ে যেন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল আছে, চলুন আমরা কলগুলো শুনি, এরপরে আবারও ফিরব আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আপনার জন্য, আপনাদের জন্য, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক দিনের পথে, দিনের কাজে যেন আমরা সঙ্গ দিতে পারি, সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক সবাইকে দান করুক। পরবর্তী কল দেন।
কিশোরগঞ্জ থেকে বলতে, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, আমি একটি মানকাবাস শুনতে চাই খাজা গরিবে নেওয়াজের শানে।
খায়রুল ইসলাম ভাই মানকাবাস শুনতে চেয়েছেন খাজা গরিবে নেওয়াজের, আর শোনাবো না এটা তো হয় না। ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ খাজা গরিবে নেওয়াজের মানকাবাস শুনবো আমরা। পরবর্তী কল দেন।
মোহাম্মদ জুয়েল রানা, রাজশাহী কাটাখালী। আমরা আমাদের পরিবারের সবাই মাদানী ছিলেন, ইনশাআল্লাহ খুব ভালো লাগে, আমি খুব পছন্দ। আপনাদের যে বিষয়গুলি নেওয়া হয় আমাদের কাছে খুব ভালো লাগে। আজকের বিষয়টা অনেক সুন্দর, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদানী ছিলেন দেখতে পাই।
দোয়াও করি আপনাদের জন্য, রাজশাহী কাটাখালী মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। রাজশাহী কাটাখালীর অনেক ইসলামীদের সাথে পরিচিত, তারা মাদানী চ্যানেল দেখে, সব সময় দেখে, পরিবারের সবাই দেখে। আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাদেরকে। পরবর্তী কল দেন।
হাসান আলী, আমি একটা নাতি রাসুল শুনতে চাই, সেটি হলো কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ।
ইব্রাহিম ভাই, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ, এই কালামের অনুরোধ চলে আসছে, শুনবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
সাতক্ষীরা থেকে বলছিলাম, মোহাম্মদ মহিদুল ইসলাম রনি, মাদানী চ্যানেল আমরা দেখি, আমার ফ্যামিলি সহ সবাই দেখি, প্রতিদিন চেষ্টা করি সকালে দেখার জন্য।
সাথেই থাকুন ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ, আল্লাহ তালা ভালো রাখুক সবাইকে, আল্লাহ তালা সুস্থ রাখুক সবাইকে ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। পরবর্তী কল দেন।
আমার নাম হচ্ছে খোকন, নারায়ণগঞ্জ থেকে। আমি একটা নাতের আসর শুনতে চাই, সেটা হলো আমি মনে এই বাসনা শুধু দেখবো মদিনা।
আমারই মনের এই বাসনা দেখবো আমি মদিনা, এটাও শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল।
আমি রামপুর থেকে বলছিলাম, আমি একটু গোরাও শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই কালামটিও আপনি শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম ভাই যেহেতু আমাদের সাথে আছেন, তিনি নোট করে নিচ্ছেন আপনাদের কোন কোন অনুরোধের কালাম শুনতে চেয়েছেন, অবশ্যই আমরা শুনবো একটু পরে। চলুন আমরা আর একবার সুলাইমান ভাই থেকে আজকের যে বিষয় নিয়েছি, অজু অবস্থায় থাকার ফজিলতের কিছু কথা শুনে নিজি সুলাইমান ভাই।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মাইদার 6 নং আয়াতে মুবারকাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। এই আয়াতে মুবারাকে এই এতটুকু অংশের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উযুর যে চারটি ফরজ রয়েছে এটি বর্ণনা করেছে এবং পবিত্রতা অর্জনের কথা বলেছেন, পানি দিয়ে যেন আমরা পবিত্রতা অর্জন করি। দ্বিতীয় একটি স্টেপ বললেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা আফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান। বলা হচ্ছে ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিয়াকুম, অর্থাৎ এই অংশের মধ্যে আল্লাহ তাআলা বললেন যদি পানি না থাকে, সফরের মধ্যে আছি অথবা কেউ অসুস্থতার কারণে পানি যদি ব্যবহার না করে, তাহলে তায়াম্মুমের কথা আল্লাহ তাআলা তায়াম্মুমের ইজাজত দিয়েছেন, তায়াম্মুম জায়েজ হওয়ার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তো এই যে দুটি অংশের মধ্যে, তো এই দুইটি ব্যাপারে বলার উদ্দেশ্য হচ্ছে, সালওয়াতুল আরিফিন কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি আলাইহির রহমাত খুবই সুন্দরভাবে লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উযুর চারটি ফরজের কথা বলেছেন এবং দুইটি বিশেষ কথা বলেছেন, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে মাটি। যদি পানি না থাকে তাহলে মাটি দিয়ে উযু করা কথা বলেছেন, তায়াম্মুম যেন করা হয়। তো বলা হচ্ছে যে দুনিয়ার ক্ষেত্রে ইমাম গাজ্জালি আলাইহির রহমাত খুবই সুন্দর একটি পয়েন্ট ইনি বর্ণনা করলেন, দুনিয়াবি ক্ষেত্রে আপনি যদি একটু চিন্তা করেন, আগুন নিবানোর ক্ষেত্রে কিন্তু পানিকে প্রয়োজন হয়,
জি,
পানি দিয়ে আগুন নিবানো হয়। যদি যেখানে পানি নাই তো ওইখানে আবার মাটি ব্যবহার করা হয় আগুন নিবানোর ক্ষেত্রে। ইমাম গাজ্জালি আলাইহির রহমাত খুবই সুন্দর বলেন যে যেভাবে দুনিয়াতে আগুন নিবানোর ক্ষেত্রে পানির প্রয়োজন হয়, ঠিক সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উযুতে পানি এটা এজন্য দিয়েছেন, ইনি বলেন যে এটার একটা দিক এর পয়েন্ট বর্ণনা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার উযুর পানির মাধ্যমে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন।
আল্লাহ,
এই যে এই কথাটা উল্লেখ করলেন ইমাম গাজ্জালি আলাইহির রহমাত, আরো খুবই সুন্দর কয়েকটা পয়েন্ট বর্ণনা করলেন। আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি যে আসলে কত ফজিলত আল্লাহ তাআলা উযুর মধ্যে রেখেছেন। ইমাম গাজ্জালি আলাইহির রহমাত বলে উযুর মধ্যে চারটি ফরজ আল্লাহ তাআলা রেখেছেন, চারটি ফরজ। প্রথম হচ্ছে মুখ ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসে করা, উভয় পা টাকনু সহ ধৌত করা। এই চারটি বিষয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা শুনবেন আশা করি ভালো লাগবে। আমরা তো জানি চারটি ফরজ, কিন্তু চারটি ফরজের মধ্যে কি লুকায়িত আছে? এখানে ইমাম গাজ্জাল আলী রহমা খুবই সুন্দর বলে, কিয়ামতের দিবসে মূলত চারটি শাস্তি রয়েছে প্রধান। প্রধান শাস্তি হচ্ছে চারটি, অন্যান্য শাস্তি তো আছে কিন্তু চারটি প্রধান শাস্তি আছে কিয়ামতের দিবসে। প্রথম নম্বর যে শাস্তিটি, একটি শাস্তি কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 106 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজু, যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে,
কালো হবে।
তো কিয়ামতের দিবসে প্রথম যে শাস্তি এটা হচ্ছে মানুষের চেহারা কালো হয়ে যাবে। ইমাম গাজ্জাল আলী রহমা বলে যে আল্লাহ তাআলা উজুর মধ্যে মুখ মণ্ডল ধৌত করা ফরজ করেছে।
জি,
যখন কোনো ব্যক্তি মুখ মণ্ডল ধৌত করা ফরজ মানবে অর্থাৎ সে ধৌত করবে, আল্লাহ তাআলা এই উজুর ফরজের বদলতে এই একটি প্রথম ফরজের ফজিলত হচ্ছে কিয়ামতের দিনের যে শাস্তিটি আছে চেহারা কালো হয়ে যাবে। তো বললেন ইয়াউমা তাবিয়াদ্দু উজু, কিছু চেহারা থাকবে উজ্জ্বল। তো বললেন এটা হচ্ছে কেউ যদি উজু করে আল্লাহ তাআলা ওই কিয়ামত দিবসের ওই শাস্তির পরিবর্তে তার চেহারা কালো না হয়ে উজুর পানির বদলতে তার চেহারাকে আল্লাহ তাআলা উজ্জ্বলতা দান।
সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বর ফরজ যেটা আমরা যদি দেখি, দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে উভয় হাত কনুই সহ ধৌত করা। উভয় হাত কনুই সহ ধৌত করা, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিমের সূরাতুল হাক্কা এর 25 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামত দিবসের আরেকটি শাস্তি হচ্ছে যে ওই ব্যক্তি যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, বিশিমালিহি বাম হাতে দেওয়া হবে, তো ফায়াকুলু সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বলবে হাই যদি আমাকে আমার আমলনামা
দেওয়াই
না দেওয়া হতো, যদি দেওয়া না হতো সে এটা আক্ষেপ করবে যে আমাকে যদি না দেওয়া হতো। বলা হচ্ছে কেউ যখন উজুর মধ্যে তার হাতকে ধৌত করে, উভয় হাত ধৌত করার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যক্তি যখন উজুর মধ্যে তার হাত ধৌত করবে, হাতকে পবিত্র রাখবে, কিয়ামত দিবসের এই একটি শাস্তি মানুষের আমলনামা বাম হাতে দেওয়া হবে, কিন্তু যারা উজু করবে এর বরকতে তাদের আমলনামাটা আল্লাহ তাআলা ডান হাতে দান করবেন।
সুবহানাল্লাহ।
তৃতীয় নম্বর ফরজ যেটা আমরা জানি মাথা মাসে করা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কিয়ামত দিবসের আরো একটি শাস্তি বর্ণনা করলেন যে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, কিয়ামত দিনে তাদের মানুষের চেহারা দেখে যারা মুজরিম আছে, যারা গুনাহগার আছে তাদেরকে চিনা হবে। বলা হচ্ছে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন যে কিয়ামত দিবসের একটি শাস্তি হচ্ছে অপরাধী যারা আছে তাদের চেহারা দিয়ে তাদেরকে চিনা হবে, সুতরাং তাদের মাথা এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মাথা এবং পা। তো বলা হচ্ছে যদি আমরা উজু করি, ইমাম গাজ্জালি আলাইহিস সালাম খুবই সুন্দর পয়েন্ট বের করেন, আমরা যেন উজু করি, উজু করলে কি হবে, কিয়ামতের দিনে আমার মাথায় ধরে জাহান্নামে নিক্ষেপ করবে না, বরং আল্লাহ তাআলা মাথা মাসে করার বরকতে মাথার গুনাহ যেহেতু ঝরে যায়, তো আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার মাথার মধ্যে জান্নাতের মুকুট পরিয়ে দিবেন।
সুবহানাল্লাহ।
চতুর্থ নম্বর যেটা আছে, পা ধরে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বলা হচ্ছে ফুল সিরাতের যেটা ঘাটি আছে আমরা জানি এটা অনেক কঠিন হবে, ফুল সিরাতের মধ্যে মানুষ কখনো অর্ধেক পার হবে সেখান থেকে
নিচে
পড়ে যাবে, কেউ পারে যাওয়ার পর সামনে অগ্রসর হওয়ার সুযোগ পাবে না, সেখানেই সে পড়ে যাবে, কিন্তু কেউ যখন উজুর মধ্যে তার পাকে ধৌত করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় অতি সহজে পুল সিরাত পার হয়ে যাবে। তো ইমাম গাজ্জালি আলাইহিস রাহমা বললেন যে উজুর মধ্যে এই চারটি কিয়ামত দিবসের প্রধান শাস্তি, এই চারটি ফরজের মাধ্যমে আল্লাহ
তাআলা দূর করে দিবে এবং হেফাজত করে নেবেন। আরো বলা হয়েছে না সুলাইমান ভাই,
জি,
উজুর সময় যে অঙ্গসমূহকে ধৌত করা হয়,
জি,
বা মাসেও করা হয়, কাল কিয়ামতের ময়দানে অথবা পুল সিরাত পার হতে গেলে ওই সকল স্থানগুলো নুরানি হবে, আলোকিত হবে, অর্থাৎ পাও ধৌত করলো না তো পা আলোকিত হয়ে যাবে, হাত ধৌত করলো হাত আলোকিত হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে এবং পুল সিরাতে। আর বান্দা যখন অন্ধকারে ডুবে যাবে, কোনো কিছুই পাবে না, সামনে অগ্রসর হতে পারবে না, তখন তার এই আমল, অজু অবস্থায় থাকা বা অজু করা, এটাই সেই বিপদের সময় কাজে আসবে।
জাকির ভাই একটা কথা বলবো, দেখেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে বলেছেন উযুর ব্যাপারে যে বান্দার লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, মানুষের নামাজ ইবাদত যেটা নামাজ আছে নামাজ এটি তোহারাত ব্যতীত ইবাদত আল্লাহ তাআলা কি করবে না,
পবিত্রতা
ছাড়া বান্দার ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করবে না, নামাজকে আল্লাহ তাআলা কবুল করবে না। এভাবে হাদিসে পাকের মধ্যে অপর জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন লা তুকবালু সালাতু আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, অর্থাৎ তোমাদের মধ্য থেকে যদি কারো হাদিস চলে আসে অর্থাৎ উযু ভঙ্গ হয়ে যায়, উযু ভঙ্গকারী কোনো কাজ চলে আসে, তো বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের নামাজকে আল্লাহ তাআলা কবুল করবে না যতক্ষণ তোমরা উযু করে নিবে না। এখানে একটা বিষয় আমরা জানি যে নামাজ এর চাবি হচ্ছে যেটাকে বলা হয় উযু,
জি
উযু নামাজের চাবি,
জি
আর বেহেস্তের চাবি হচ্ছে নামাজ, বেহেস্তের চাবি বলা হয়। এখানে খুবই সুন্দর একটি পয়েন্ট আমরা যদি দেখি, আমরা যখন উযু করি জাকির ভাই, আমরা উযুর ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের এখানে অনেক অলসতা থেকে
যায়, অবহেলা
অবহেলা থেকে যায়, আমরা জানি না যেগুলো ফরজ আছে। আপনি ইভেন আমির আলী সুন্নাত আহমদ বরকাতুল্লাহ আলাইহি নামাজের আহকামও বলেছেন যে আসলেই যখন জুমার দিন শত হাজারো মুসল্লির মধ্যে প্রশ্ন করা হবে, যদি প্রশ্ন করা হয় যে উযুর ফরজ কয়টি এবং কী কী হতে পারে, অর্ধেক চেয়ে আর বেশি হবে মানুষ এটা বলতে পারবে না, কিন্তু আমি উযু করতেছি। কিন্তু এই যে এখানে অবহেলা করছি বা আমরা অনেক সময় উযু করি কোনো কাজ করার থেকে আসার পর অনেক তাড়াহুড়ো করে উযু শেষ করে বাস নামাজে দাঁড়িয়ে গেলাম,
যেখানে যেখানে পানি পৌঁছানো দরকার, যেখানে ফরজ পৌঁছানো অনেক সময় সেখানে পানি পৌঁছায় না।
তো বলা হচ্ছে দেখেন আমাকে আপনাকে নামাজ বেহেস্তের চাবি আর নামাজের চাবি হচ্ছে উযু। আর যেভাবে দুনিয়াবি ক্ষেত্রেও সহজ একটি উদাহরণ, আমরা তালা যখন খুলতে যাই, যখন দ্রুত কেউ তালা খুলতে যায় দেখবেন আমাদেরও এরকম হয়,
চাবি আটকে যায়,
প্র্যাকটিক্যাল চাবি আটকে যায় বা সঠিক জায়গাতে গিয়ে এটা লাগে না। তো বলা হচ্ছে আমরা যদি এরকম দ্রুততা করি, আমরা তো জানি যে এটা চাবি, চাবিও পেয়ে গিয়েছি, হাতেও পেয়েছি, ব্যবহারও করছি, কিন্তু দ্রুততা করার কারণে, অবহেলা করার কারণে হতে পারে আমি জান্নাতে যাওয়ার যে চাবিটা ব্যবহার নাও করতে পারি। সেই জন্য
সঠিকভাবে অজু না হলে নামাজ হবে না, আর সঠিকভাবে নামাজ না হলে জান্নাতও পাওয়া যাবে না, জান্নাত পাওয়ার আশাও করা যায় না, তাই না? হাদিসে মোবারকের মধ্যে রয়েছে যে ব্যক্তি সঠিকভাবে সুন্দরভাবে অজু করলো এবং দুই রাকাত নামাজ পড়ল আর সেই নামাজটাও একাগ্রতার সাথে আদায় করে এবং ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, তবে এই দুই রাকাত নামাজই তাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট।
আপনি যেটা বললেন এটার সাথে তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানেন, হাদিসে মুবারাকের মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম জান্নাতে যখন গেলেন মেহরাজের রাতের ঘটনা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাসূলের সামনে বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে পেলেন। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন যে বেলাল তোমার এমন কি আমল যার কারণে তোমার এই ফজিলত অর্জন হয়েছে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যা শামম, যা আমি যখনই উযু করি, আমার উযু চলে গেলে আমি উযু করে নিতাম, সাথে সাথে উযু করে আমি দুই রাকাত নামাজ আদায় করতাম, আর আমার এটাই বিশ্বাস আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমাকে এই ফজিলত দিয়েছেন।
আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফজিলত কিভাবে কোন আমলের কারণে অর্জিত হয়েছে, কিন্তু এটা প্রকাশ করার জন্য,
শিক্ষা
শেষ জমানা পর্যন্ত পৌঁছানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্ন করা এবং উত্তর সেখান থেকে নেওয়া, এই ধরনের প্রশ্ন হাজারো প্রশ্ন আছে, এই ধরনের প্রশ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে প্রশ্ন করেছেন, আর এই প্রশ্নের উত্তর আবার অনেক সময় সাহাবা একরাম দিয়েছেন, আবার অনেক প্রশ্নের উত্তর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়েছেন। আর এর পিছনে একটাই রহস্য, সেটা হলো গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান যেন এই কথাটা শুধু আমি না, আমার উম্মতের শেষ পর্যন্ত যেন পৌঁছিয়ে যায়।
আপনি যে রহস্যটা বললেন, যেখানে অনেক ইলিম না থাকার কারণে আরেকটা রহস্য,
অন্যান্য কিছু বলে,
অন্যান্য রহস্য বের করে, নাউজুবিল্লাহ,
জানা ইলিম না এমনও বলে, আল্লাহ তাআলার বানা এমন কিছু বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন, জিব্রাইল এটা কেন, এটা কেন, এই প্রশ্ন করার পিছনে রহস্য তো অবশ্যই আছে, যেন একটা হাদিসে পাক এখান থেকে বের হয় আর একটা হাদিসই যেন উম্মতের কাছে পৌঁছে যায়। যদি প্রশ্ন না করতেন, হুজুর তো জানেনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর তো জানেনি, কিন্তু এখন এই জানাটা যদি সীমাবদ্ধ থাকে তবে উম্মতের কাছে কিভাবে পৌঁছাবে, প্রশ্ন করার কারণে একটা হাদিস
বের হলো, একটা ক্লিয়ার হাদিস বের হলো, আর এই হাদিসটা উম্মত পর্যন্ত পৌঁছালো, উম্মত এটার উপরে আমল করবে, তারা নাজাত পাবে। আর এটাকে নিয়ে যেটা সোলায়মান বললেন, জ্ঞান না থাকার কারণে মানুষ এটাকে নিয়েও বিভ্রান্ত, দুশ্চিন্তা, খারাপ চিন্তা ভাবনা এটা নিয়েও করে, প্রশ্ন কেন করা হলো, প্রশ্ন মা বাবাও তো করে। মিরাজ ভাই ঘরের মধ্যে মা বাবা প্রশ্ন করে না সন্তানকে, বিভিন্ন বিষয় নিয়ে সন্তানকে প্রশ্ন করে। টিচার যে পড়ায় সেও কিন্তু ছাত্রকে প্রশ্ন করে, বলো তো বাবা এটা কেন এভাবে হলো।
স্পষ্ট একটা বিষয় হলো যে সাহাবা ইকরামের এই আকিদাও ছিল যে এখানে একটি খুব চমৎকার এটার সাথে মিলে যাও একটি হাদিসে পাক, যা হজরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ব্যাপারে বর্ণনা করা হয়। একবার হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গায় পৌঁছালো আর ওইখানে উজু করলো, উজু করে কি মুসকি আসতে লাগলো এবং সাথীদেরকে বললো আপনারা কেউ আমাকে কোথাও জিজ্ঞেস করবেন না আমি কেন এরূপ করলাম। তার এই উত্তরে যারা সাথীরা ছিল তারা বললো যে আপনি কেন এরূপ করলেন, তখন উনি বললো যে আমি একবার রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এই জায়গায় পৌঁছালাম আর রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন, উযু করে মুসকি আসলেও এবং সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে জিজ্ঞাসা করলো এ সাহাবা ইকরাম আপনি কি জানেন আমি কেন এরূপ করলাম, তখন সাহাবা ইকরাম কি বললো যে এই বিষয়ে আল্লাহ ও তার রাসূল
ভালো জানে।
অর্থাৎ সাহাবা ইকরামের এটা আকীদা ছিল যে এই বিষয়ে, কেননা জাকির ভাই এটা স্পষ্ট বিষয় যে কাল কিয়ামতের দিন, যে কিয়ামত অবধি যে সকাল হবে ওই দিন কে সিংহাতে ফু দিবে, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার কথা,
তার অবস্থা কেমন হবে সব জানেন আমানো
আল্লাহ, আল্লাহ তাআলা সব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে, কেননা আপনার আপনার ফুল সিরাত হবে আমরা কোথা থেকে জেনেছি, হাদিসে পাক থেকে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে, মিজানের পাল্লার কথা বলেন, কিয়ামতের জমিন কোথায় হবে, এই প্রতিটা বিষয় যে অর্থাৎ কিয়ামত অবধি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এর ফয়সালা আল্লাহু আকবার অসংখ্য হাদিসে পাক,
আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগ্রিম জানিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ, এটা কোরআন কারীমের ভাষা,
কে কোন আমল করবে আর কোন আমলের মাধ্যমে কে জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে,
এটাও সাহাবা ইকরামের জ্ঞানও এটা ছিল।
এবং বলা হয় না হাদিসে মোবারকের মধ্যে বিষয় ওযু অবস্থায় থাকার, যেহেতু মিরাজ ভাই কথা তুলে দিয়েছেন যে প্রতি বৃহস্পতিবার উম্মতের আমলনামা জমা করা হয়, বান্দার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, জমা দেওয়া হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃহস্পতিবার সোমবারে উম্মতের আমল দেখানো হয়, যার আমল ভালো থাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলনামা দেখে খুশি হয়ে যান, যার আমল খারাপ থাকে গুনাহ থাকে তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন এবং সেজদায় পরে কান্না করেন ওই উম্মতের জন্য। তো প্রত্যেক উম্মতের নেক আমলও জানেন এবং গুনাহও আমার নবী জানেন, তো এই জন্যই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওযু সম্পর্কে যে ব্যক্তি সবসময় ওযু অবস্থায় থাকে, অর্থাৎ ওযু অবস্থায় যে থাকে সবসময় তার অনেকগুলো ভালোর দিক রয়েছে, অনেকগুলো মানে আমলের ক্ষেত্রে অতি সহজ হয়ে যায়, এই বিষয়টা তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। আগে অনুরোধের কালামগুলো আমরা শুনি ইব্রাহিম ভাই থেকে, এরপরে অজু থাকার জন্য, অজু যে থাকে সবসময় তার জন্য কী কী উপকারিতা রয়েছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। জি ইব্রাহিম ভাই।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর উমর সে মানো আলী, আবু বকর উমর সে মানো আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসো ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাত
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমারি মনে রে বাসো
আপনার শীত মদিনা চাপিয়া খাজা
আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনছিলাম মাশাআল্লাহ, আপনাদের উসিলায় আপনাদের কলের মাধ্যমে আমরাও কিন্তু শুনে নিয়েছি। সর্ব অবস্থায় অজু, অর্থাৎ অজু অবস্থায় থাকার ফজিলত, যদি আপনি এই অভ্যাস নিজের মধ্যে নিয়ে নিতে পারেন যে আপনি সর্বক্ষণ অজু অবস্থায় থাকবেন, এর ফজিলত কি? এক তো হলো গিয়ে ঘুমানোর পূর্বে অজু করে ঘুমানো, তো শহীদদের মর্যাদা যদি ইন্তেকাল করে আর না হয়তো সারা রাত ইবাদত করার স্বভাব সে পাবে। নাম্বার দুই, অজু অবস্থায় ওই ব্যক্তির কাছে কোনো বালা মুসিবত আসে না। নাম্বার তিন, অজু আছে যদি আজান হয়ে যায় তো আপনি প্রথম কাতারে তাকবিরে উলার সাথে জামাতে নামাজ আদায় করতে পারবেন, অজুর কারণে আপনার তাকবিরে উলা হাতছাড়া হবে না। অজু আছে তো আপনি যখন ইচ্ছা তখনই কোরআনে পাকের তেলাওয়াত, কোরআনকে স্পর্শ করে কোরআনে পাকের তেলাওয়াত করতে পারতেছেন আপনি। অজু আছে তো আপনি যখনই কোথাও বের হলেন, সামনে মসজিদ পড়ে গেল তো মসজিদে ঢুকে আপনি দুই রাকাত নামাজ আদায় করে নিতে পারলেন, অর্থাৎ অজু আছে তো প্রত্যেকটা ভালো কাজ যেটা অজুর থাকা অবস্থায় করতে পারবেন আপনি সেই কাজগুলো করতে পারবেন। আর না হয়তো অজু করো, অজুখানায় যাও, পানি খুঁজো, তারপর অজু করো, তারপরে এই কাজগুলো। অনেক সময় দেখা যায় আমাদের মধ্যেও যদি কোরআন শরীফ এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয় তো বলে ভাই আপনার অজু আছে, ভাই আপনার আছে অজু, ভাই আপনার আছে অজু, একটু এটাকে কোরআন শরীফটাকে একটু নিয়ে এখান থেকে আলমারির উপর রাখেন বা অন্য কোথাও রাখেন। কেন? অর্থাৎ আমার অজু নেই। কেন আমার অজু নেই? কেন? যদি অজু থাকতো তবে আপনি নিজেই কোরআনটা স্পর্শ করার মতো ফজিলতের কাজটা আপনি করতে পারতেন, একটু সময়ের জন্য হলো কোরআনের সংস্পর্শে আপনি যেতে পারতেন।
একজন মুসলমানের জন্য জাকির ভাই এতটুকু যথেষ্ট যে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জীবদ্দশায় আমার রসুলের অনেক বড় আজমত একটি সুন্নতে মুবারক।
জি, সুন্নতে মুবারক।
সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের যেই কোনো কাজের ক্ষেত্রে যখন দেখতেন যে আমার রসুল করেছে, আমরা তো এখন অনেক লজিক খুঁজি কেন হয়েছে কি হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামদের এটাই ছিল আমার রসুল করেছে বাস আমি করবো,
আমি করবো।
এটা যদি দেখেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একবার মসজিদের বাহিরে গিয়ে ছাগলের বাহুর মাংস আনালেন এবং খেলেন, খাওয়ার পর ইনি উজু ছাড়া নামাজ আদায় করলেন, উজু করেন না, পূর্বে উজু ছিল। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এটা করেছি এই জন্য আমার রসুলকে এরূপ করতে দেখেছি,
করতে দেখেছি,
সেজন্য আমি করেছি। এভাবে অপর জায়গাতে যদি দেখেন হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একবার আপনার একটি গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন, কেমন এনাদের প্রেরণা ইশক মহাব্বত দেখেন,
তিনি
যাওয়ার ক্ষেত্রে যাওয়ার সময় তিনি একটি গাছের ডালে পাগড়িকে খুলে ওইখানে বেঁধে দিয়েছেন, বাঁধার পর একটু গিয়ে আবার এটাকে এসে খুলে আবার পরে গেলেন। তো ইনি বললেন আমি এটা করেছি কেন, কারণ হচ্ছে আমি একবার দেখেছি আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের পাগড়ি মুবারককে, পাগড়ি মুবারকের সহবত এই গাছ নিয়েছে। এই গাছের মধ্যে আমার রসুলের পাগড়ি মুবারক ছিল, পরবর্তীতে আমার রসুল খুলে আবার পরে দিয়েছে। তো শুধু আমি এটা দেখেছি এই জন্য আমিও আমার রসুলের মতন করেছি। দেখেন এখানে কিন্তু আমার রসুল উৎসাহিত করেছে, আমার রসুল বলেছে এটার ফজিলত বলেছে, কোনো কিছু নেই
বা এটা আমল বলে গ্রহণযোগ্য এমনটাও
না।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের নিচ দিয়ে কোথাও যাচ্ছিলেন,
যাচ্ছিলেন,
তখন ওই গাছটা আরো ছোট ছিল, গাছের ডালাগুলো ছোট ছিল।
জি,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন ওখান থেকে, তো ওই গাছের ডালায় ইমামা শরীফ পাগড়ি শরীফ আটকে গেছে।
জি,
আটকে যাওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে এটাকে ছুটালেন, এরপরে আবার বাঁধলেন, এরপর এখান থেকে রাস্তা অতিক্রম করলেন। এটা ছিল, আচ্ছা বর্ণনাকারী কি বলছেন এখানে, কি চমৎকার কথা, বর্ণনাকারী বলেন এই গাছের ডালা ওই সাহাবি এই কারণে করছেন, ওই গাছের ডালা আমার নবীর ইমামাকে চুমু দিয়েছে, আমার নবীর ইমামাকে চুমু দিয়েছেন, এই জন্য ওই সাহাবি এই কাজটা করলেন যে আমারও যেন এটার উপরে আমল হয়ে যায়, আমিও যেন এই কাজটা করি। সাহাবা ইকরামের জজবা আলী রাদিয়াল্লাহু তাআলার নূর ব্যাপারে পাওয়া যায়, পায়জামার আস্তিন নিজে নিজে পাথরের মধ্যে আটকিয়ে দিলেন, এরপরে আবার ছুটিয়ে হাঁটা শুরু করলেন, আর বললেন কেন জানো আমি এটা কেন করছি, একদিন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে যেটাই ছিল, হয়তো পায়জামা ছিল বা অন্য কিছু ছিল, তেহবান শরীফ, তো ওটা এভাবে আটকে গেছে পাথরের, হয় না উঁচা উঁচা পাথর, তো এর মধ্যে আটকে গেছে ভাবে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেরটা ইচ্ছাকৃতভাবে বাজিয়ে এরপর আবার হাঁটা শুরু করলেন এবং বললেন আমি ইচ্ছাকৃতভাবে করলাম যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদায় আমিও করতে পারি। তো সাহাবা ইকরামের ইচ্ছা স্বাধীন, সুবহানাল্লাহ।
যদি একটু আমরা বুঝি যে সাহাবা ইকরাম ওই বিষয়কে অনুসরণ করতো যার ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইরশাদ করেন, অর্থাৎ যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে তারা ওই অনুযায়ীকে অনুসরণ করতো, তবে আজ আমরা ওই সুন্নতকে ছেড়ে দিচ্ছি যার ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তো এই বিষয়ে যারা উজু রাখে তাদের একটি বরকত অর্জিত হয় যে উজু থাকা অবস্থায় মানুষের রিজিকের মধ্যে কি হয়, বরকত,
বরকত হয়।
আর কেমন বরকত হয় একটি বাস্তব আমাদের এক মুবল্লিগ থেকে শোনা, আমাদের মাদিনী কাফেলার সফরকারী একজন ইসলামী ভাই, আমাদের ঢাকার ঘটনা, একজন ইসলামী ভাই যার দিন খুবই আপনার আপনার অভাব অনটনে তার দিন যাপন হচ্ছিল, তো ইনি আল্লাহর রাস্তায় সফর করলো মাদিনী কাফেলাতে, আর মাদিনী কাফেলাতে যখন উজুর বারাকাত শুনলো যে উজু করলে এই বারাকাত অর্জন হয়, তো সে এরপর থেকে সবসময় উজু রাখা শুরু করলো, যে সবসময় ইনার এমন অবস্থা যে অর্থাৎ উজুবিহীন ইনার একটা সময় অতিবাহিত, সবসময় উজু করতো,
সুবহানাল্লাহ।
কিন্তু কিছুদিন যাওয়ার পরে যখন আর কি বছর দুইয়ের যাওয়ার পরে যখন তার সাথে পুনরায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে দেখা হলো, আর দেখা হওয়ার পরে তার অবস্থা জিজ্ঞাসা করলো, তখন বললো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে, বলতেছে যে আমি যে যে ব্যবসা প্রতিষ্ঠানে বসেছি এটা আমার ব্যবসা, যে পাশে যে দোকান এটাও আমার। তো বললো যে ভাই আপনি তো কয়েকদিন পূর্বে আপনার অবস্থা ভালো ছিল না, আপনার এই পরিবর্তন কিভাবে হলো,
সুবহানাল্লাহ।
তখন সে বলতে লাগলো যে আলহামদুলিল্লাহ আমি ওই আল্লাহ তাআলার রাস্তায় সফর করে মাদিনী কাফেলায় যে উজুর যে বারাকাত শুনেছিলাম ওই দিন থেকে, অর্থাৎ আমি নিয়ত করেছি যদি আমার এমন হতো যে আমার কাস্টমার চলে আসছে আমি উজু ছাড়া আমার ব্যবসার ওই পণ্যকে আমি ধরতাম।
উনি
বলতে লাগলো হয়তো আজকে যে আমার জীবনের তারকটি হয়তো এটা ওই উজুর ফজিলতের বরকত।
তা তো অবশ্যই আছে, অজু অবস্থায় বান্দা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, অজু অবস্থায় শয়তানের ধোকা কম আসে, অজু অবস্থায় হারাম কাজ কম করে, অজু অবস্থায় মিথ্যা কম বলে, অজু অবস্থায় বেহায়াপনা কম হয় বান্দার দ্বারা, কেননা তে অজু অবস্থায় ধোকাই কম আসে, তো ধোকা কম আসলে তখন সে গুনাহ থেকেও বাঁচতে পারে। ভাব এটা যে আমি এই বেহায়াপনাটা দেখবো, আমার তো অজু আছে, থাক অজু অবস্থা কীভাবে আমি দেখি, অজু হালকা হয়ে যাবে, অনেক কিছু ভাবে মানুষ
যথেষ্ট না, আল্লাহ তাআলা পবিত্র,
আজকের মতো বিদায় নিব অনুষ্ঠান থেকে, আগামী সপ্তাহে আবারও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন, আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
সালামি ডালে দিয়ে
السلام علیک یا رسول اللہ، الصلاۃ والسلام علیک یا حبیب اللہ، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم۔
تہجد اور فجر ربھاش تھے جار، رحمت پرنو پربھات ہوئے تار۔